الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر أكبر لا إله إلا الله.
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ করা হচ্ছিল। এতে বিদায় হজের একটি ঘটনার কথা এভাবে লিপিবদ্ধ রয়েছে যে দশম হিজরি সনের জুলকাদা মাসের ছয় দিন বাকি থাকতেই মহানবী বিদায় হজের উদ্দেশ্যে যাত্রা করেন। দিনটি ছিল বৃহস্পতিবার। একটি ভাষ্য অনুসারে তিনি শনিবার দিন যাত্রা করেন। যা হোক, এ সম্পর্কে একটি রওয়ায়ত রয়েছে যাতে হযরত আসমা বিনত আবি বকর বর্ণনা করেন, মহানবী যখন বিদায় হজের সংকল্প করেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটি উট আছে, তাতে আমরা আমাদের পাথে তুলে নিতে পারি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনই করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হযরত আবু বকর
মহানবী এবং হযরত আবু বকর সিদ্দিক উভয়ের মালপত্রের জন্য একটি উট ছিল। তিনি পাথর হিসাবে কিছু আটা ও ছাতু নেন আর তা হযরত আবু বকরের সিদ্দিকের উটের পিঠে উঠিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেটি অর্থাৎ উটটি তার ভৃত্যের দায়িত্বে দিয়ে দেন, তার হাতে তুলে দেন। হযরত আসমা বিনতে আবি বকর বর্ণনা করেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের উদ্দেশ্যে বের হই। আমরা যখন আরশ নামক স্থানে ছিলাম তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাহন থেকে নামেন আর আমরাও নামি। হযরত আয়েশা মহানবীর এক পাশে বসেন আর আমি আমার পিতার পাশে বসে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিকের মালপত্র একত্রে একটি উটের পিঠে রাখা ছিল, যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে যে সেটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক ভৃত্যের কাছে ছিল। হযরত আবু বকর তার আসার অপেক্ষায় ছিলেন। কিছুক্ষণ পর সেই ভৃত্য এলে উটটি তার সাথে ছিল না। হযরত আবু বকর বলেন, তোমার উট কোথায়? সে বলে, গত রাতে আমি সেটি হারিয়ে ফেলেছি। হযরত আবু বকর বলেন, একটি মাত্র উট ছিল, তাও তুমি হারিয়ে ফেলেছো? এরপর হযরত আবু বকর তাকে প্রহার করতে উদ্যত হন আর তখন মহানবী মুচকি হেসে বলেন, এই এহরাম বাধা ব্যক্তি কি করছে দেখো। ইবনে আবি রিজমা বর্ণনা করেন, মহানবী এই এহরাম বাধা ব্যক্তিকে দেখো বলা ছাড়া আর বেশি কিছু বলেননি আর তিনি মুচকি হাসতে থাকেন। যা হোক,
বহরহাল
কোন সাহাবি যখন জানতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথেও হারিয়ে গেছে, রসদপত্র হারিয়ে গেছে, তখন তারা হিজ নিয়ে আসেন। হিজ হচ্ছে এক ধরনের উন্নত হালুয়া বা খেজুর, আটা বা মাখন দিয়ে তা প্রস্তুত করা হয় আর তা মহানবীর সামনে পেশ করেন। হযরত আবু বকর যিনি তার ভৃত্যের প্রতি রাগ ছাড়ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, হে আবু বকর, নম্রতা অবলম্বন করো, এ বিষয়টি তোমার হাতেও নেই আর আমাদের হাতেও না। এ ভৃত্য অবশ্যই চেষ্টা করে থাকবে যাতে ওটি না হারায়, কিন্তু তারপরও সেটি হারিয়ে গেছে। যা হোক, তিনি বলেন যে এগুলো নাও, আমাদের জন্য এই স্বাস্থ্যকর খাবারটি এসে গেছে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই ভৃত্যের সাথে আমাদের যে খাবার ছিল তা এর বিকল্প। এরপর মহানবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই খাবার খান এবং তারাও খান যারা তাদের উভয়ের সাথে আহার করত, এমনকি তারা সবাই তৃপ্তির সাথে খান। এরপর হযরত সাফওয়ান বিন মুয়াত্তাল সেখানে পৌঁছেন। তার দায়িত্ব ছিল কাফেলার পেছনে আসা, যেমনটি ইফকের ঘটনায় বর্ণিত হয়েছে। তার দায়িত্ব ছিল কাফেলার পিছনে কোনো জিনিস পরে থাকলো কিনা তা দেখা। হযরত সফওয়ান যখন আসেন তার সাথে উট ছিল, আর পিঠে পাথেও রাখা ছিল। উটকে তিনি মহানবীর তাবুর দরজায় এনে বসান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বলেন, দেখো তোমার জিনিসপত্রের মধ্য থেকে কিছু হারিয়ে যায়নি তো? হযরত আবু বকর বলেন, আমাদের পানি পান করার পেয়ালাটি ব্যতীত অন্য কিছুই হারায়নি। তখনই সে ভৃত্য বলে যে সেই পেয়ালাটি আমার কাছেই আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে বিদায় হজের সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের উদ্দেশ্যে বের হন, আর তার সাথে তার স্ত্রী হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। তারা যখন জুলহুলাইফায় পৌঁছলেন, সেখানে হযরত আসমার গর্ভে মুহাম্মদ বিন আবু বকরের জন্ম হয়।
জুলহুলাইফা মদিনা সে 6-7 মিল কে ফাসলে পর মুকাম হয়।
জুলহুলাইফা
হযরত আবু বকর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম মদিনা থেকে 6-7 মাইল দূরের একটি স্থান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
কো ইস বাত কি খবর দি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তাকে সন্তান জন্মের সংবাদ দেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আসমাকে বলো সে যেন গোসল করে হজের ইহরাম বেঁধে নেয় এবং সেসব কাজ করে যা অন্যরা অর্থাৎ হাজিরা করে, অবশ্য সে যেন কাবা শরীফের তওয়াফ না করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যখন উসফান উপত্যকা অতিক্রম করেন, তখন তিনি জিজ্ঞেস করেন যে হে আবু বকর, এটি কোন উপত্যকা? আবু বকর উত্তরে বলেন, এটি উসফান উপত্যকা। তিনি বলেন যে হযরত হুদ আলাইহিস সালাম এবং হযরত সালেহ আলাইহিস সালাম খেজুরের বাকলের লাগাম পরানো দুটি লাল উটে আরোহণ করে আল খাল্লা পরিহিত অবস্থায় সাদা ও কালো নকশা করা চাদর জোড়ানো অবস্থায় তালবিয়া বলতে বলতে বাইতুল আতিকের হজের উদ্দেশ্যে এ পথ ধরে গিয়েছিলেন। হাজ্জাতুল বিদা বা বিদায় হজের সফর যেসব লোকের সাথে কোরবানির পশু ছিল তাদের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত ছিলেন। হযরত আবু বকর বর্ণনা করেন, আমি বিদায় হজের সময় দেখেছি সোহেল বিন আমর কোরবানির প্রাণী জবাইয়ের স্থলে দাঁড়িয়ে আছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোরবানির পশুকে তার নিকটবর্তী করে দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ হাতে সেটি জবাই করেন, আর এরপর চুল কামানোর দায়িত্বে নিযুক্ত লোককে চুল কামানোর জন্য ডাকেন। তিনি বলেন, আমি সোহেলকে দেখি সে নিজের চোখে মহানবীর পবিত্র কেশ স্পর্শ করছিল। তিনি বলেন, তখন আমার মনে পড়ে এই সোহেলই হুদাইবিয়ার সন্ধির সময় মহানবীকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বাধা দিচ্ছিল, যা সন্ধিতে লেখার কথা ছিল। হযরত আবু বকর বলেন যে আমি আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করি যিনি সোহেলকে ইসলামের পানে হেদায়েত দিয়েছেন, আর হেদায়েত দেওয়ার পর তিনি নিষ্ঠা ও বিশ্বস্ততায় সীমাহীন উন্নতি করেন। মহানবীর অন্তিম শয্যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজ পড়ানোর বিষয়ে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসুস্থতার সময় বলেন যে আবু বকরকে নামাজ পড়াতে বলো। হযরত আয়েশা বলেন যে আমি নিবেদন করি, হযরত আবু বকর যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন কান্নার কারণে তিনি তেলাওয়াত করতে পারবেন না, তাই আপনি হযরত উমরকে নামাজ পড়াতে বলুন। হযরত আয়েশা বলেন, আমি হযরত হাফসাকে বলি, মহানবীকে আপনি বলুন যে হযরত আবু বকর যখন আপনার জায়গায় দাঁড়াবেন তখন কান্নার কারণে লোকদের তিনি শোনাতে পারবেন না, এই জন্য হযরত উমরকে বলে দেন তিনি যেন নামাজ পড়ান। হযরত হাফসা তাই করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হন এবং বলেন যে চুপ করো, তোমরা তো দেখছি ইউসুফের মহিলাদের মতো, আবু বকরকে বলো সেই যেন লোকদের নামাজ পড়ায়। মৃত্যুর পূর্বে মহানবী যখন অসুস্থ ছিলেন তখন হযরত আবু বকরের অনুপস্থিতিতে হযরত বেলাল হযরত উমরকে নামাজ পড়ানোর কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কক্ষ থেকে হযরত উমরের আওয়াজ শুনতে পান, বলেন যে আবু বকর কোথায়? আল্লাহ এবং মুসলমানরা আবু বকর ছাড়া অন্য কেউ নামাজ পড়াবে তা পছন্দ করেন না। তখন হযরত আবু বকরকে ডেকে পাঠানো হলে তিনি তখন এসে পৌঁছেন। যখন হযরত উমর ইতোমধ্যে নামাজ পড়িয়ে শেষ করেছেন, এরপর থেকে মহানবীর অসুস্থতাকালীন সময় এবং তার মৃত্যু পর্যন্ত হযরত আবু বকরই নামাজ পড়াতে থাকেন। হযরত আয়েশা বলেন, মহানবী নিজের অসুস্থতার সময় হযরত আবু বকরকে নামাজ পড়ানোর নির্দেশ দেন, তাই তিনি নামাজ পড়াতেন। ওরা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতায় কিছুটা আরাম বোধ করলে কক্ষ থেকে বেরিয়ে মসজিদে আসেন। এসে দেখেন আবু বকর লোকদের নামাজের ইমামতি করছেন। হযরত আবু বকর মহানবীকে দেখে পেছনে সরে আসেন। এটি দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিতে স্বস্থানেই অবস্থান করতে বলেন। তিনি হযরত আবু বকরের সমান্তরালে তার পাশেই বসে পড়েন। হযরত আবু বকর মহানবীর সাথে আর লোকেরা হযরত আবু বকরের পেছনে নামাজ পড়ে। এটি বুখারী শরীফের রওয়ায়ত। অনুরূপভাবে বুখারী শরীফে আরও একটি রওয়ায়ত রয়েছে, হযরত মালিক আনসারী বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতায় মৃত্যুবরণ করেন সেই অসুস্থতার সময় হযরত আবু বকর লোকদের নামাজ পড়াতেন। এভাবে যখন সোমবার আসে আর তিনি রাজিয়াল্লাহু আনহু নামাজের সারিতেই দাঁড়িয়েছিলেন, তখন মহানবী কামরার পর্দা সরান। মহানবী ইসলাম দণ্ডায়মান অবস্থায় ছিলেন আর আমাদের দেখছিলেন। মহানবীর পবিত্র চেহারা যেন কোরআন শরীফের খোলা পৃষ্ঠার মতো দেখাচ্ছিল আর মহানবী খুশি হয়ে মুচকি হাসেন। আর আমাদের মনে হলো মহানবীকে দেখার ফলে আনন্দে আমরা পরীক্ষায় পড়ে যাব। এমন সময় আবু বকর পেছনের সারিতে যুক্ত হওয়ার জন্য পেছনে চলে আসেন আর তিনি রাদিয়াল্লাহু আনহু ধারণা করেন মহানবী নামাজের জন্য হুজরা থেকে বাইরে আসছেন, কিন্তু তিনি ইসলাম ইঙ্গিতে বলেন নামাজ পূর্ণ করো এবং পর্দা টেনে দেন। আর এদিনেই তিনি সাল্লাল্লাহু ইসলাম ইন্তেকাল করেন। প্রথম রওয়ায়েত সম্পর্কে হযরত মুসলিহ মাউত এক স্থানে বলেন, হযরত আয়েশা বর্ণনা করেন, মহানবী যখন মৃত্যুব্যাধিতে আক্রান্ত হন তখন মারাত্মক দুর্বলতার কারণে নামাজ পড়াতে সক্ষম ছিলেন না, তাই তিনি আবু বকরকে নামাজ পড়াতে বলেন। হযরত আবু বকর যখন নামাজ পড়ানো শুরু করেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করেন এবং নামাজের জন্য বেরিয়ে আসেন। হযরত আয়েশা বলেন, হযরত আবু বকরকে নামাজ পড়ানোর নির্দেশ দেওয়ার পর নামাজ আরম্ভ হয়ে গেলে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ব্যক্তির কাঁধে ভর দিয়ে বের হন। তিনি রাদিয়াল্লাহু আনহা বলেন, এখনো আমার দৃষ্টিপটে সেই দৃশ্য ভাসছে, অর্থাৎ ব্যথার তীব্রতার কারণে মহানবীর পা মাটিতে ছেঁচড়াচ্ছিল। মহানবীকে দেখে হযরত আবু বকর পেছনে সরে আসার সিদ্ধান্ত নেন। ইচ্ছা সম্পর্কে বুঝতে পেরে রাসূলুল্লাহ আবু বকরকে ইশারায় বলেন যে নিজের জায়গাতেই থাকো। এরপর মহানবীকে সেখানে আনা হয় এবং তিনি হযরত আবু বকরের পাশে বসে পড়েন। এরপর মহানবী নামাজ পড়া আরম্ভ করেন এবং হযরত আবু বকর মহানবীর অনুকরণে নামাজ পড়তে থাকেন আর অন্যরা হযরত আবু বকরের নামাজের অনুসরণ করতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল সম্পর্কে এক স্থানে হযরত উরওয়া বিন জুবাইর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সহধর্মিনী হযরত আয়েশার বরাতে বর্ণনা করেন যে মহানবী যখন ইন্তেকাল করেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনিয়েছিলেন। এটি শহরতলির একটি গ্রাম। এই সংবাদ শুনে হযরত উমর দণ্ডায়মান হন। মহানবীর মৃত্যুর সংবাদ যখন হযরত ওমর শুনেন, হযরত ওমর সেখানে ছিলেন, আবু বকর ছিলেন না, তিনি দাঁড়িয়ে যান এবং বলেন, খোদার কসম মহানবী ঈসা ইসলাম মৃত্যুবরণ করেননি। হযরত আয়েশা বলেন, হযরত ওমর বলতেন, আল্লাহর কসম আমার হৃদয়ে এই ভাবনারই উদয় হয় যে আল্লাহ অবশ্যই কতক মানুষের হাত পা কেটে দেওয়ার জন্য তাকে উত্থিত করবেন। ইত্তবশর হযরত আবু বকর এসে পড়েন এবং তিনি রাসূলুল্লাহর পবিত্র চেহারা থেকে কাপড় সরিয়ে তাকে চুম্বন করেন এবং বলেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, আপনি জীবিত মৃত উভয় অবস্থায় পূত পবিত্র। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহ আপনাকে কখনো দুটো মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন না। এই কথা বলে হযরত আবু বকর বাইরে বেরিয়ে গিয়ে বলেন, হে শপথকারী থামো, অর্থাৎ হযরত ওমরকে বলেন একটু ক্ষান্ত হও। হযরত আবু বকর যখন কথা বলা আরম্ভ করেন তখন হযরত ওমর বসে যান। হযরত আবু বকর আল্লাহর প্রশংসা কীর্তন করে বলেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাইন্না মুহাম্মাদান কদ মাত, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্না আল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত। দেখো যে মোহাম্মদ ইসলামের উপাসনা করত সে জেনে নিক, নিশ্চয় মোহাম্মদ ইসলাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর উপাসনা করত সে জেনে নিক, আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। হযরত আবু বকর আয়াত ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন পাঠ করেন, অর্থাৎ তুমিও মরণশীল আর তারাও মরণশীল। এরপর তিনি আয়াত ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রসুল, তার পূর্বের সব রসুল মারা গেছেন, তাহলে তিনি যদি মারা যান বা নিহত হন তবে কি তোমরা তোমাদের গোড়ালিতে ফিরে যাবে বা পূর্বাবস্থায় ফিরে যাবে? আর যেই নিজ গোড়ালিতে ফিরে যাবে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না, আর অচিরেই আল্লাহ কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। বর্ণনাকারী বলেন, এই কথা শুনে মানুষ এত কাঁদে যে তাদের হেঁচকে উঠে যায়। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম, এমন মনে হয়েছে যে যতক্ষণ আবু বকর উক্ত আয়াত পাঠ করেননি মানুষ যেন জানতই না যে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেছেন। সবাই যেন আবু বকরের কাছে এই আয়াত শিখেছে। এরপর আমি যে ব্যক্তিকে পেয়েছি তাকে উক্ত আয়াত পাঠ করতে শুনেছি। বর্ণনাকারী বলেন, সাইদ বিন মুসাইয়্যিব আমাকে বলেন, হযরত ওমর বলেন, খোদার কসম, আমি যখন আবু বকরকে উক্ত আয়াত পাঠ করতে শুনলাম এতটা শঙ্কিত হই যে ভয়ে আমার পা আমার দেহের ভার বহনে অক্ষম হয়ে পড়ে আমি মাটিতে পড়ে যাই। আবু বকরকে এই আয়াত পড়তে শুনে আমি নিশ্চিত হয়ে যাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহধাম ত্যাগ করেছেন। হযরত আবদুল্লাহ বিন ওমর বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর তখন তিনি বলছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেননি, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যতক্ষণ আল্লাহ মুনাফিকদের পূর্ণরূপে হত্যা করেন। হযরত আবদুল্লাহ বিন ওমর বলেন, সাহাবীরা এই কথা শুনে আনন্দ প্রকাশ করেন এবং নিজেদের মাথা উঁচিয়ে তাকান। এমন সময় আবু বকর বলেন, হে ভদ্র মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় মৃত্যুবরণ করেছেন। হযরত ওমরকে সম্বোধন করে বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, তুমি কি শুনোনি যে আল্লাহ বলছেন যে ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন,
তুমি মরনে ওয়ালে হো,
তুমিও মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। আর এও বলেছেন যে ওমা জালনা লি বাশারি মিন ক্বাবলিকাল খুলদ, আর আমরা তোমার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি। এরপর হযরত আবু বকর মেম্বারে ওঠেন এবং ভাষণ প্রদান করেন। যাই হোক, এই হাদিসের ব্যাখ্যায় আবু আবদুল্লাহ কুর্তুবী বর্ণনা করেন যে এই ঘটনাটি হযরত আবু বকর সিদ্দিকের সাহসিকতার অনেক বড় প্রমাণ, কারণ সাহসিকতার পরাকাষ্ঠা হলো বিপদ আপতিত হবার সময় মনোবল দৃঢ় থাকা। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিপদের চেয়ে বড় কোনো বিপদ সে সময় মুসলমানদের জন্য ছিল না। অতএব সেই কঠিন মুহূর্তে তার সাহসিকতা ও পাণ্ডিত্য প্রকাশ পেয়েছে, দুটোই প্রকাশ পেয়েছে, বীরত্ব প্রকাশ পেয়েছে। শোকের ধাক্কা সামলে উঠেছেন আর কোরআন শরীফের আয়াতের যেভাবে ব্যাখ্যা করেছেন তা থেকে পাণ্ডিত্য প্রকাশ পেয়েছে। হযরত মুসলিহ মওদ বর্ণনা করেন, হাদিস ও ইতিহাস সংক্রান্ত গ্রন্থাবলীতে এ রওয়ায়েত লিপিবদ্ধ আছে যে সাহাবীদের উপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এত গভীর প্রভাব পড়ে যে তারা ঘাবড়ে যান, কয়েকজন তো বাকরুদ্ধ হয়ে পড়েন এবং কয়েকজনের চলন শক্তি হারিয়ে বসে, কতক তেজদের বোধ বুদ্ধির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কতকের উপরে শোকের এত গভীর প্রভাব পড়ে যে তারা কয়েকদিনের ভিতর শোকে মৃত্যুবরণ করেন। হযরত ওমরের উপর এই শোকের এমন আঘাত আসে যে তিনি মহানবীর মৃত্যুর সংবাদ বিশ্বাসই করেননি এবং তরবারি হাতে দাঁড়িয়ে বলেন, যদি কেউ বলে যে মহানবী ইন্তেকাল করেছেন তাহলে আমি তাকে হত্যা করব। তাকে মুসা আলাইহিস সালামের মতো ডেকে পাঠানো হয়েছে, তিনি যেভাবে 40 দিন পর ফিরে এসেছিলেন সেভাবে মহানবী ইসলামও ফিরে আসবেন এবং তার উপর অপবাদকারী এবং মুনাফিকদের তিনি হত্যা করবেন আর ক্রুশ বিদ্ধ করবেন। তিনি এতটা উত্তেজনার সাথে এই দাবিতে অনড় ছিলেন যে সাহাবীদের কেউ তার কথা প্রত্যাখ্যান করার সাহস রাখত না। হযরত ওমরের এই উত্তেজনা দেখে অনেকেরই বিশ্বাস জন্মে যে এই কথাই সত্য, হুজুর সাল্লাল্লাহু ইসলাম ইন্তেকাল করেননি এবং তাদের চেহারায় এ কারণে আনন্দের লক্ষণ প্রকাশ পেতে থাকে। মুহূর্ত পূর্বে তারা নতশিরে বসেছিলেন আর এখন আনন্দে মাথা তুলছেন। এই পরিস্থিতি দেখে কয়েকজন দূরদৃষ্টি সম্পন্ন সাহাবি একজন সাহাবিকে রওনা করেন যেন তিনি গিয়ে হযরত আবু বকরকে দ্রুত নিয়ে আসেন, যিনি মাঝে মহানবের অবস্থার কিছুটা উন্নতি হলে তার অনুমতি তিনি মদিনার পার্শ্ববর্তী একটি গ্রামে গিয়েছিলেন। যা হোক, রওনা হতেই তিনি হযরত আবু বকরের দেখা পেয়ে যান। হযরত আবু বকর ফিরে আসছিলেন, তাকে দেখেই সে সাহাবীর চোখ থেকে অশ্রু ঝরা আরম্ভ হয়ে যায়। তিনি সাহাবীদের পক্ষ থেকে সংবাদ দিতে যাচ্ছিলেন, তিনি কান্নার আবেগ সামলাতে পারেন। হযরত আবু বকর ঘটনা বুঝে পেলেন এবং সেই সাহাবীকে জিজ্ঞেস করেন, মহানবী কি মৃত্যুবরণ করেছেন? তিনি উত্তর দেন, হযরত ওমর বলছেন, যে ব্যক্তি বলবে রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছেন আমি তরবারি দিয়ে তার শিরচ্ছেদ করব। এই কথা শুনে হযরত আবু বকর মহানবীর বাড়িতে যান, তার পবিত্র দেহের উপর যে চাদরটি ছিল তা সরিয়ে দেখেন এবং নিশ্চিত হন যে তিনি ইসলাম সত্যি মৃত্যুবরণ করেছেন। নিজ প্রেমাস্পদের বিচ্ছেদের শোকে তার অশ্রু প্রবাহিত হতে থাকে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিচে ঝুঁকে তার পবিত্র ললাট চুম্বন করেন এবং বলেন, খোদার কসম, আল্লাহর শপথ, আল্লাহ তাআলা আপনার উপর দুটি মৃত্যু একত্রিত করবেন না। আপনার মৃত্যুতে পৃথিবীর এমন ক্ষতি হয়েছে যা কোন নবীর মৃত্যুতে হয়নি। আপনার সত্তা বর্ণনার ঊর্ধ্বে এবং আপনার মর্যাদা এমন, কোন শোক আপনার বিচ্ছেদের কষ্ট লাঘব করতে পারে না। আপনার মৃত্যু ঠেকানোর ক্ষমতা যদি আমাদের থাকতো তাহলে আমরা সবাই আমাদের প্রাণের বিনিময়ে আপনার মৃত্যু ঠেকাতাম। এ কথা বলে তিনি আবার তার গায়ে কাপড় জড়িয়ে দিলেন এবং সেখানে আসেন যেখানে হযরত ওমর সাহাবীদের মাঝে বসেছিলেন এবং তাদের বলছিলেন যে মহানবী ইন্তেকাল করেননি বরং জীবিত। তিনি সেখানে এসে হযরত ওমরকে বলেন, আপনি একটু চুপ থাকুন, কিন্তু তিনি তার কথা মানেননি আর নিজের কথা অব্যাহত রাখেন। এতে হযরত আবু বকর এক পাশে সরে গিয়ে লোকদের বলতে লাগলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে ইন্তেকাল করেছেন। সাহাবীরা হযরত ওমরকে ছেড়ে তার চারপাশে সমবেত হন আর অবশেষে হযরত ওমরকেও তার কথা শুনতে হয়। যেমনটি পূর্বে বর্ণনা করা হয়েছে, হযরত আবু বকর বলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহি আর-রুসুল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম إنك ميت وإنهم ميتون يا أيها الناس من كان يعبد محمدا فإن محمدا قد مات ومن كان يعبد الله فإن الله حي لا يموت অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল মাত্র, তার পূর্বেকার সকল রসুল অবশ্যই মারা গেছেন। অতএব সে যদি মৃত্যুবরণ করে অথবা নিহত হয় তাহলে তোমরা কি তোমাদের গোড়ালিতে ফিরে যাবে? নিশ্চয় তুমিও ইন্তেকাল করবে। আর এরাও, হে মানব মণ্ডলী, যে কেউ মোহাম্মদ ইসলামের ইবাদত করত সে শোনা নেই, তিনি সাল্লাল্লাহু ইসলাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করত তার স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তিনি মৃত্যুবরণ করেন না। হযরত আবু বকর যখন উল্লেখিত দুটো আয়াত পড়েন আর লোকদের অবহিত করেন যে মোহাম্মদ ইসলাম ইন্তেকাল করেছেন, তখন সাহাবিদের সামনে সত্য স্পষ্ট হয়ে যায় এবং তারা অসহায় মানুষের ন্যায় কাঁদতে থাকে। হযরত ওমর স্বয়ং বর্ণনা করেন, হযরত আবু বকর যখন কোরআনের আয়াত দ্বারা তার মৃত্যু সাব্যস্ত করলেন তখন আমার এটি মনে হলো যে এই আয়াত দুটি যেন আজই অবতীর্ণ হয়েছে। আর আমার হাঁটু, আমার দেহভার বহন করার শক্তি হারিয়ে বসে, আমার পাদ দোলমান হয়ে যায় আর আমি দুঃখের আতিশয্যে মাটিতে লুটিয়ে পড়ি। এ প্রেক্ষাপটে মুসলমানদের প্রথম ইজমা বা ঐকমত্য সম্পর্কে হযরত মুসলিমত বলেন, মহানবী ইসলামের পূর্বের সকল রসুল মৃত্যুবরণ করেছেন, যাদের মাঝে ঈসা আলাইহিস সালামও অন্তর্ভুক্ত। অতএব মহানবীর মৃত্যুতে যখন সকল মুসলমান আতঙ্কিত হয়ে পড়ে এবং এ ধাক্কা তাদের জন্য অসহনীয় হয়ে ওঠে, তখন হযরত ওমর একই আতঙ্কের তরবারি বের করেন এবং বলেন, কেউ যদি বলে মহানবী মারা গেছেন আমি তার মাথা কেটে ফেলব, আমি তার শিরচ্ছেদ করব। মহানবী মৃত্যুবরণ করেননি, বরং মূসার মতো খোদা তালার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, তিনি ফিরে আসবেন এবং মুনাফিকদের নির্মূল করবেন, তারপর তিনি মারা যাবেন। যেন তার বিশ্বাস এটি ছিল যে মুনাফিকেরা নির্মূল না হওয়া পর্যন্ত মহানবী ঈসা ইসলাম মৃত্যুবরণ করতে পারেন না। আর যেহেতু মুনাফিকরা তার মৃত্যু পর্যন্ত বিদ্যমান ছিল, তাই তিনি ধরে নিয়েছিলেন যে তিনি মৃত্যুবরণ করতে পারেন না। হযরত আবু বকর তখন মদিনার বাইরের একটি গ্রামে গিয়েছিলেন, তিনি ফিরে আসেন আর মহানবীর বাড়িতে গেলেন। মহানবীর বরকতময় দেহ দেখলেন, তিনি সত্যিই মারা গেছেন কিনা তা নিশ্চিত হন। এরপর তিনি বাইরে বের হলেন এবং বলতে লাগলেন, আল্লাহ তাআলা মহানবী ঈসা ইসলামকে দুটি মৃত্যু দেবেন না, অর্থাৎ একটি দৈহিক মৃত্যু আর অন্যটি আধ্যাত্মিক মৃত্যু, যার কারণে তার মৃত্যুর অব্যবহিত পর মুসলমানদের বিকৃত হওয়ার আশঙ্কা দেখা দেবে, এমনটি হবে না। এরপর তিনি সোজা সাহাবিদের সমাবেশে গেলেন আর বলেন, আমি কিছু বলতে চাই। হযরত ওমর তরবারি হাতে দণ্ডায়মান ছিলেন আর এই সংকল্প নিয়ে দাঁড়িয়েছিলেন যে যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুর ঘোষণা করে তাহলে আমি তাকে হত্যা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হন আর তিনি মানুষকে সম্বোধন করে একই কথা বলেন, অর্থাৎ মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ বাত, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল্লা ইয়ামুত। অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর ইবাদত করত সে সে শুনে নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে আনন্দিত হোক, কেননা আল্লাহ তাআলা জীবিত আর কখনো মৃত্যুবরণ করবেন না। এরপর যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে, তিনি পবিত্র কোরআনের আয়াত উমা মুহাম্মাদুল্লাহ রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতান আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, এই আয়াতটি তিনি তেলাওয়াত করেন। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ছিলেন, তার পূর্বে যত রাসূল অতিবাহিত হয়েছেন সবাই মৃত্যুবরণ করেছেন, তাহলে তিনি কেন মৃত্যুবরণ করবেন না? তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তাহলে কি তোমরা তোমাদের গোড়ালিতে ফিরে যাবে আর ইসলাম পরিত্যাগ করবে? হযরত ওমর বলেন, হযরত আবু বকর সিদ্দিক যখন পবিত্র কোরআনের এই আয়াত পাঠ করেন তখন আমার চোখ খুলে যায় আর আমার এমন মনে হচ্ছিল যেন এই আয়াত এখনই অবতীর্ণ হয়েছে। আর তখন আমার কাছে স্পষ্ট হয়ে যায় যে মহানবী ঈসা ইসলাম মৃত্যুবরণ করেছেন, আমার পা কেঁপে উঠে আর আমি মাটিতে পড়ে যাই। এ কথা বর্ণনা করে হযরত মুসলিমত বলেন, সাহাবিদের এটি একমাত্র ইজমা ছিল, কেননা তখন সমস্ত সাহাবি উপস্থিত ছিলেন আর প্রকৃতপক্ষে মুসলমানদের জীবনে এর পূর্বে কখনো এরূপ মুহূর্ত আসেনি, কেননা আর কখনো মুসলমানরা এভাবে একত্রিত হয়নি। এই সমাবেশে এই ইজতেমায় হযরত আবু বকর এই আয়াত পাঠ করেন যে মুহাম্মদ ইসলাম কেবল আল্লাহ তাআলার একজন রসুল, তার পূর্বে আল্লাহর যত রসুল এসেছেন তারা সবাই মৃত্যুবরণ করেছেন, তাই তার মৃত্যুবরণ করা কোনো বিস্ময়কর বিষয় নয় বা নতুন কোনো বিষয় নয়, আর সমস্ত সাহাবি তার সাথে সহমত পোষণ করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত আবু বকরের বরাতে বলেন যে এই উম্মতের প্রতি আবু বকরের কত বড় অনুগ্রহ, যার কৃতজ্ঞতা জ্ঞাপন করা সাধ্যাতীত। তিনি যদি সকল সাহাবিকে মসজিদে নববীতে সমবেত করে এই আয়াত না শোনাতেন যে পূর্বের সকল নবী মৃত্যুবরণ করেছেন, তাহলে এই উম্মত ধ্বংস হয়ে যেত। কেননা এরূপ অবস্থায় বর্তমান যুগের রাজ্যবাদী আলেমরা এটি বলতো যে সাহাবেদেরও এই বিশ্বাসে ছিল যে হযরত ঈসা জীবিত, কিন্তু হযরত আবু বকর কর্তৃক উপরোক্ত আয়াত উপস্থাপন করার মাধ্যমে এ বিষয়ে সমস্ত সাহাবের এজমা হয়েছে যে পূর্বের সকল নবী মৃত্যুবরণ করেছেন, বরং সে এজমা সম্পর্কে কবিতা রচিত হয়েছে। আবু বকরের রুহের প্রতি আল্লাহ তাআলা হাজার রহমত বারে বর্ষণ করুন, তিনি সবাইকে ধ্বংস থেকে রক্ষা করেছেন, আর এই এজমায় সকল সাহাবী অন্তর্ভুক্ত ছিলেন, তাদের মাঝে এক ব্যক্তিও বাইরে ছিলেন না, আর এটি সাহাবিদের প্রথম এজমা ছিল এবং এটি যার প্রণয় কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করার ন্যায় কাজ ছিল। আবু বকর এবং মসীহ মওউদের মাঝে এক পারস্পরিক সাদৃশ্য রয়েছে, আর তা হলো পবিত্র কোরআনে উভয়ের সম্পর্কে খোদারের প্রতিশ্রুতি ছিল যে ইসলামের পর যখন এক ভীতির অবস্থা ছেয়ে যাবে এবং মুরতাদ হওয়ার ধারা আরম্ভ হয়ে যাবে তখন তাদের আবির্ভাব ঘটবে। অতএব আবু বকর এবং মসীহ মওউদের যুগে এমনই হয়েছে, অর্থাৎ হযরত আবু বকর যুগে মহানবীর তিরোধানের পর শত শত অজ্ঞ মরুবাসী মুরতাদ তথা ধর্মত্যাগী হয়ে যায়, আর কেবল দুটি মসজিদ বাকি ছিল যেগুলোতে নামাজ পড়া হতো। হযরত আবু বকর পুনরায় তাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করেন, আর একইভাবে মসীহ মওউদের যুগে কয়েক লক্ষ মানুষ ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়, আর এই উভয় পরিস্থিতি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অর্থাৎ ভবিষ্যৎবাণী রূপে তাদের উল্লেখ রয়েছে। হযরত আবু বকরের খিলাফত সম্পর্কে উল্লেখ রয়েছে যে যখন সাহাবীগণ মহানবী ইসলামের মৃত্যুবরণ করা সম্পর্কে জানতে পারেন তখন আনসাররা সাকিফা বনু সায়দাতে সমবেত হন। এই সমাবেশে খিলাফতের বিষয়ে আলোচনা হয়। আনসার খাজরাজ গোত্রের নেতা সাদ বিন উবাদার চতুষ্পার্শ্বে একত্রিত হয়। হযরত সাদ বিন উবাদা তখন অসুস্থ ছিলেন, তিনি আনসারদের ব্যক্তি দীক্ষা এবং ইসলামের সেবার কথা বিস্তারিত উল্লেখ করে তাদেরকে খেলাফতের যোগ্য বলে ঘোষণা করেন। কিন্তু আনসাররা হযরত সাদ বিন উবাদাকেই খেলাফতের যোগ্য বলে আখ্যায়িত করে, কিন্তু আনসার তখন পর্যন্ত তার বয়াত গ্রহণ করেনি। এর মাঝেই তাদের মধ্য থেকে কেউ এই প্রশ্ন করে যে যদি মুহাজিররা তাকে খলিফা হিসেবে মেনে না নেয় তাহলে কি হবে। এর প্রেক্ষিতে এক ব্যক্তি প্রস্তাব করে যে এক ব্যক্তি আনসারদের মধ্য থেকে বা একজন মুহাজিরের মধ্য থেকে খলিফা হোক, কিন্তু হযরত সাদ বিন উবাদা এটিকে বনু ওস গোত্রের দুর্বলতা বলে আখ্যায়িত করেন। যখন আনসাররা সাকিফা বনু সায়দাতে খেলাফত সম্পর্কে বিতর্কে লিপ্ত ছিল তখন হযরত ওমর বিন খাত্তাব, হযরত আবু উবাইদা বিন জাররাহ এবং অন্যান্য বড় বড় সাহাবীরা মসজিদে নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিয়োগান্তক হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে কথা বলছিলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী এবং আহলে বাইতের অন্যান্য সদস্যরা মহানবীর কাফন কাফনের ব্যবস্থাপনায় ব্যস্ত ছিলেন, খেলাফত সম্পর্কে কোনো চিন্তাই ছিল না, আর তারা এ বিষয়ে অনুবহিত ছিলেন যে আনসার এ বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একত্রিত হয়েছে এবং আনসারদের মধ্য থেকে কাউকে নির্বাচিত করতে চাচ্ছে। তাবাকাতে কোবরায় লেখা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা বিন জাররার কাছে আসেন এবং বলেন, আপনার হাত বাড়ান যাতে আমি আপনার বয়াত করতে পারি। মহানবীর পবিত্র ভাষায় আপনাকে এই উম্মতের আমিন আখ্যায়িত করা হয়েছে। এতে হযরত আবু উবাইদা হযরত ওমরকে বলেন, আপনি ইসলাম গ্রহণের পর থেকে এর পূর্বে আমি আপনার মাঝে এতটা উদাসীনতাপূর্ণ কথা কখনো দেখিনি, আপনি কি আমার হাতে বয়াত করবেন? অথচ আপনাদের মাঝে সিদ্দিক এবং সানি ইসনাইন অর্থাৎ আবু বকর রয়েছেন। এই আলোচনার মাঝেই তারা আনসারদের জামায়াত সম্পর্কে জানতে পারেন। তখন হযরত ওমর আবু বকর সিদ্দিককে ভিতরে সংবাদ পাঠিয়ে ডাকেন, বলেন যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। হযরত আবু বকর দাফন কাফনের ব্যস্ততার কারণ দেখিয়ে বাইরে আসতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এর প্রেক্ষিতে হযরত ওমর পুনরায় সংবাদ প্রেরণ করেন যে এমন এক তাৎক্ষণিক প্রয়োজন দেখা দিয়েছে যেখানে আপনার উপস্থিতি আবশ্যক। এতে হযরত আবু বকর বাইরে আসেন এবং হযরত ওমরকে জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে রাসূলুল্লাহর দাফন কাফনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন কাজ থাকতে পারে যার জন্য আপনি আমাকে ডেকেছেন? হযরত ওমর বলেন, আপনি কি জানেন আনসার সকিফা বনু সাইদায় একত্রিত হয়েছে আর হযরত সাদ বিন উবাদাকে খলিফা বানাতে চাচ্ছে? তাদের মাঝে এক ব্যক্তি বলেন যে একজন আমির আমাদের মধ্য থেকে হবেন আর একজন আমির কুরাইশদের মাঝ থেকে। একথা শুনতেই হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর এবং হযরত আবু উবাইদাকে সাথে নিয়ে সকিফা বনু সায়েদা যান। সেখানে তর্ক তখনও বিতর্ক চলছিল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর এবং হযরত আবু উবাইদা তাদের মাঝে গিয়ে বসে পড়েন। একটি রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে হযরত ওমর বলেন, আমরা আনসারদের উদ্দেশ্যে যাত্রা করি। যখন আমরা তাদের নিকটবর্তী হই তখন তাদের মধ্যে থেকে দুই পুণ্যবান ব্যক্তি ওয়াইম বিন সায়েদা এবং আম্মান বিন আদির সাথে সাক্ষাৎ হয়। তারা দুজন আনসারদের ইচ্ছা সম্পর্কে তাদেরকে অবগত করে প্রশ্ন করে যে আপনারা কোথায় যাচ্ছেন। তারা বলেন, আমরা আমাদের এই আনসার ভাইদের কাছে যাচ্ছি। তারা ওই বলেন, তাদের কাছে যাওয়া আবশ্যক নয়, আপনারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করুন। তিনি বলেন, আমি বললাম, আল্লাহর কসম, আমরা অবশ্যই তাদের কাছে যাব। যা হোক, তারা সেখানে যান। হযরত ওমর বলেন, আমরা আনসারদের কাছে পৌঁছি। আমি মনে মনে একটি বিষয় বলার জন্য ভেবে রেখেছিলাম যে আনসারদের সামনে আমি তা তুলে ধরব। অতএব যখন আমি তাদের কাছে পৌঁছি এবং কথা বলার উদ্দেশ্যে অগ্রসর হই, তখন হযরত আবু বকর আমাকে বলেন, থামো, যতক্ষণ না আমি কথা শেষ করি, এরপর তুমি যা খুশি বক্তব্য রেখো। এরপর হযরত আবু বকর বক্তৃতা করা আরম্ভ করেন আর আমি যা কিছু বলতে চাইছিলাম তা তিনি রাদিয়াল্লাহু আনহু বলে দেন, বরং তার চেয়ে অধিক বর্ণনা করেন। হযরত আবু বকর যে বক্তৃতা করেছিলেন তার সংক্ষিপ্ত বিবরণ হলো, হযরত আবদুল্লাহ বিন আব্দুর রহমান এটি বর্ণনা করেন, হযরত আবু বকর বক্তব্য আরম্ভ করেন, আল্লাহ তাআলার গুণগান ও প্রশংসা কীর্তনের পর বলেন, নিশ্চয় আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি হযরত মুহাম্মদ ইসলামকে রসুল এবং নিজ উম্মতের তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরণ করেছেন যেন তারা আল্লাহর ইবাদত করে এবং তার তাওহীদ তথা একত্ববাদের কথা স্বীকার করে। অথচ ইতোপূর্বে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য উপাস্যের উপাসনা করত এবং বলতো, এই উপাস্যরা খোদার কাছে তাদের জন্য সুপারিশকারী এবং কল্যাণকর, অথচ সেগুলো পাথরে খোদাই করা ছিল এবং কাঠ দ্বারা নির্মিত হতো। এরপর হযরত আবু বকর নিম্নোক্ত আয়াত অর্থাৎ ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাহুহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, অর্থাৎ তারা আল্লাহকে ছেড়ে তার ইবাদত করে যা তাদের অপকারও করতে পারে না আর উপকারও করতে পারে না, এবং তারা বলে, এরা সবাই আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশকারী। মা না আবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহ যুলফা, আমরা তাদের কেবল এই জন্যই ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে নৈকট্যের অন্যতম মর্যাদায় পৌঁছে দেয়। আরবরা এ বিষয়টি পছন্দ করেনি যে তারা তাদের পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ করবে। হযরত ওমর এই আয়াতগুলো পাঠ করে বলেন, আরবদের এই বিষয়টি পছন্দ হয়নি যে তারা তাদের পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ করবে। অতএব আল্লাহ তাআলা তাঁর জাতির মধ্য থেকে প্রাথমিক মুহাজিরদের মহানবীর সত্যায়নের উদ্দেশ্যে এবং তার উপর ঈমান আনার জন্য এবং তার প্রতি সহমর্মিতা এবং স্বজাতির পক্ষ থেকে চরম কষ্ট দেয়া এবং প্রত্যাখ্যাত হওয়ার মুখে তার সাথে অবিচল থাকার জন্য বেছে নিয়েছেন। হযরত আবু বকর বলেন, অথচ সবাই তার বিরোধী ছিল এবং তার উপর নির্যাতন করত, কিন্তু নিজেদের সংখ্যা স্বল্পতা এবং মানুষের অন্যায় অত্যাচার ও তাদের বিপক্ষে গোটা জাতির ঐক্যবদ্ধ হওয়া সত্ত্বেও তারা কখনো ভীতত্রস্ত হননি, আর তারাই সবার আগে এই পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করেন এবং আল্লাহ তার রসুলের উপর ঈমান আনেন, আর তারা মহানবীর বন্ধু ও পরিবার পরিজন এবং তার তিরোধানের পর মানুষের মাঝে এই পদমর্যাদার সবচেয়ে বেশি অধিকার রাখে। এ ব্যাপারে সীমা লঙ্ঘনকারী ছাড়া অন্য কেউ তাদের সাথে বিতণ্ডায় লিপ্ত হবে না। হে আনসারগণ, তোমরা হলে তারা যারা ধর্মীয় বিষয়ে শ্রেষ্ঠত্ব এবং ইসলাম গ্রহণে অগ্রগামী হওয়ার কথা অস্বীকার করার উপায় নেই। আল্লাহ ধর্ম তার রসুলের সাহায্যকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তিনি মহানবী ইসলামের হিজরতও তোমাদের দেশেই নির্ধারণ করেছেন। তার সহধর্মিনী ও সাহাবীদের অধিকাংশই তোমাদের কাছেই বসবাস করেন। প্রাথমিক মুহাজিরদের পর আমাদের কাছে তোমাদের ন্যায় মর্যাদার আর কেউ নেই। আমাদের মধ্যে থেকে আমির হবে আর তোমরা হবে সাহায্যকারী। যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের নিকট হতে পরামর্শ গ্রহণ করা হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। হযরত আবু বকর সাকিফা বনু সাইদায় যে বক্তব্য রাখেন সিরাত হালবিয়াতে এর বর্ণনা এইভাবে পাওয়া যায় যে তিনি বলেন, খেলাফতের যতটুকু সম্পর্ক আছে আরবের লোকেরা কুরাইশদের ব্যতিরেকে অন্য কোনো গোটের অনুকূলে এটি মেনে নেবে না। কুরাইশ বংশীয় মান মর্যাদায় মাতৃভূমি মক্কার অধিবাসী হিসেবে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। বংশধারায় আমরা সমস্ত আরবের সাথে সম্পর্ক বন্ধনে আবদ্ধ, কেননা এমন কোন গোত্র নেই যারা কোনো না কোনো ভাবে কুরাইশের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখে না। অপরদিকে আমরা মুহাজির, তারা যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল। আমরাই মহানবের আত্মীয় এবং বংশের লোক এবং তার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আমরা আহলে নবুয়ত এবং খেলাফতের অধিকার রাখি। এসব ঘটনার উল্লেখ করতে গিয়ে ইমাম আহমদ হাম্বল নিজ মুসনাদে হযরত আবু বকরের ভূমিকা বিষয়টি তুলে ধরেছেন। আর হযরত আবু বকর মহানবীর মৃত্যুর পর মুসলমানদের মাঝে বক্তব্য প্রদান করেন এবং তার মৃত্যুর কথা ঘোষণা দেন। এটি বলার পর ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে বর্ণনাকারীর বরাতে বলছেন যে বক্তৃতার পর, মৃত্যুর ঘোষণা দেওয়ার পর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর দ্রুত সাকিফা বনু সাইদার দিকে রওনা হন। এরপর তাদের কাছে পৌঁছে হযরত আবু বকর কথা শুরু করেন আর তিনি পবিত্র কোরআনে আনসারদের বিষয়ে যা কিছু অবতীর্ণ হয়েছে তা থেকে কিছুই বাদ দেননি এবং মহানবী আনসারদের শ্রেষ্ঠত্বের বিষয়ে যা কিছু বলেছেন তার সব বর্ণনা করেন। এরপর হযরত আবু বকর বলেন, তোমাদের কি জানা আছে? মহানবী বলেছিলেন যে সকল মানুষ যদি এক উপত্যকায় হাঁটে আর আনসার অন্য উপত্যকায় হাঁটে তাহলে আমি আনসারদের উপত্যকায় হাঁটব। এরপর হযরত সাদকে সম্বোধন করে আবু বকর বলেন, হে সাদ, তোমার নিশ্চয় স্মরণ থাকবে তুমি বসেছিলে আর মহানবী বলেছেন খেলাফতের অধিকারী হবে কুরাইশ। মানুষের মাঝে যারা সবচেয়ে পুণ্যবান তারা কুরাইশের পুণ্যবান লোকদের অধীনস্থ হবে আর যারা পাপী তারা কুরাইশের পাপাচারীদের অধীনস্থ হবে। হযরত সাদ বলেন, হ্যাঁ, আপনি সঠিক বলেছেন, আমরা ওজির এবং আপনারা আমির। আগামীতে এই স্মৃতিচারণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে দোয়ার অনুরোধ করতে চাই। অবস্থা চরম ভয়ানক রূপ ধারণ করতে পারে এবং করবে আর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। কেবল একটি দেশ নয়, বরং এই উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে অনেক দেশ এতে জড়িয়ে যাবে আর এর ফলাফল প্রজন্ম পরম্পরায় বিরাজমান থাকবে। এর ভয়াবহ পরিণতি প্রজন্ম পরম্পরায় প্রকাশ পাবে। আল্লাহ তাআলা করুন এরা যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে, নিজেদের জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যেন মানুষের প্রাণ নিয়ে ছিনিমি না খেলে। যাই হোক, আমরা কেবল দোয়া করতে পারি এবং করিও, তাদেরকে বোঝাতে পারি এবং বোঝাইও। আর এক দীর্ঘ সময় ধরে আমরা এই কাজ করে চলেছি, কিন্তু এই দিনগুলোতে বিশেষ তো আহমদীদের অনেক দোয়া করা উচিত। আল্লাহ তাআলা যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতি এবং ধ্বংসযজ্ঞ থেকে মানব সভ্যতাকে রক্ষা করুন, যে বিষয়ে মানুষ কল্পনাও করতে পারে না যে কত ভয়াবহ ধ্বংসযজ্ঞ হতে পারে। নামাজের পর আমি এক ব্যক্তির অর্থাৎ মুরব্বী সালসালা জনাব খুশি মোহাম্মদ শাকের সাহেবের গায়েবানা জানাজা পড়াবো। কয়েকদিন পূর্বে 69 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মৌসি ছিলেন। তার বংশে আহমদীয়তের সূচনা হয়। তার দাদা হজরত মৌলভী করিম বখশ সাহেবের মাধ্যমে, যিনি হজরত মসিহে মৌদের সাহাবী ছিলেন, তিনি প্লেগের নিদর্শন দেখে বয়াত করেছিলেন। হজরত মৌলভী করিম বখশ সাহেবের স্ত্রী ফজল বিবি সাহেবের ভাই হজরত হাজি মোহাম্মদ আবদুল্লাহ সাহেবও হজরত মসিহে মৌদ আলাইহিস সালামের হাতে বয়াত গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। হজরত হাজি মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের নাম আহমদীয়তের ইতিহাসের অষ্টম খণ্ডে মসিহ মাউদ ইসলামের সাহাবেদের তালিকায় 23 নম্বরে উল্লেখিত আছে। যা হোক, খুশি মোহাম্মদ শাকের সাহেবের যতটুকু সম্পর্ক আছে, তিনি 1969 সনে ম্যাট্রিক পাশ করেন, তারপর জীবন উৎসর্গ করেন এবং জামিয়া আহমদিয়া ভর্তি হন। 1977 সনে জামিয়া থেকে শাহেদ ডিগ্রি অর্জন করেন। 1978 সনে আরবি ফাজল পরীক্ষা পাশ করেন। এরপর জামাতের কাজ করতে থাকেন। এর পাশাপাশি 1987 সনে তিনি ইসলামিয়াতে এম এ ডিগ্রিও অর্জন করেন এবং পাকিস্তানের বিভিন্ন শহর ছাড়াও তিনি গিনি কোনাকুরিতে মোবাল্লেক হিসাবে দায়িত্ব পালনের সৌভাগ্য লাভ করেন। সেখানে তিনি ফ্রেঞ্চ ভাষায় ডিপ্লোমা করেছেন। আল্লাহ তাআলা তাকে 6 পুত্র দান করেছেন। তার এক ছেলে নাসির ইসলাম সাহেব জামাতের মুরব্বী, তিনি এখন রাবোয়াতেই কাজ করছেন। 1977 থেকে 1991 পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তিনি কাজ করার সৌভাগ্য পেয়েছেন। 1991 থেকে 2007 পর্যন্ত সেরালিয়ন ও গিনি কোনাকুরিতে কাজ করার সৌভাগ্য হয়েছে। সেখান থেকে ফেরত আসার পর 2008 থেকে আঞ্জুমানের বিভিন্ন বিভাগে কাজ করার তার সৌভাগ্য হয়। এডিশনাল নাজার ইসলাম ইরশাদ মকামি এবং নাজারাতে উমরে আমায় তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। যখন তিনি আফ্রিকায় ছিলেন, সেখানে তার মাধ্যমে বেশ কিছু পবিত্রতা আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছে। তার প্রচেষ্টায় কয়েকটি জামাত প্রতিষ্ঠিত হয়েছে। খুবই নিবেদিত প্রাণ ও পরিশ্রমী মোবালেক ছিলেন। কর্মক্ষেত্রে তার বড়ই ইমান উদ্দীপক ঘটনাবলী রয়েছে, যা বিভিন্ন মানুষ বর্ণনা করেছে, যাতে তারা এটি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কীভাবে তাকে সাহায্য করতেন। 1986 সনে কালেমা তাইয়েবা সংক্রান্ত মামলায় আল্লাহর পথে বন্দী হওয়ারও তার সৌভাগ্য হয়েছে। তার স্ত্রী লিখেছেন, আমার সমগ্র জীবন এই বিষয়ের সাক্ষী যে তিনি আজ পর্যন্ত না কখনো নামাজ ত্যাগ করেছেন না তাহাজ্জুদ। জামাতের সফর থেকে ফিরে এসে ক্লান্তি সত্ত্বেও অবশ্যই নামাজ আদায় করতেন এবং বা জামাত আদায়ের চেষ্টা করতেন। চরম অসুস্থতা সত্ত্বেও বা জামাত নামাজ পড়তে অবশ্যই যেতেন। অগণিত গুণাবলীর অধিকারী ছিলেন। আল্লাহর অধিকার ও বান্দার অধিকার আদায়ে সর্বান্তকরণে নিয়োজিত ছিলেন। তাকওয়ার সূক্ষ্ম পথে বিচরণকারী, খেলাফতের সাথে আন্তরিক ভালোবাসা পোষণকারী, আনুগত্যকারী, বিনয়ী, মুরব্বী ও জামাতি কর্মকর্তাদের প্রতি সম্মান প্রদর্শন, শিশুদের প্রতি ভালোবাসা, দানশীলতা, আত্মীয় ও দরিদ্রদের লালনকারী, সাহায্যকারী, মিশুক ও তবলিগে বিশেষ আগ্রহী লোক ছিলেন। জীবনের অন্তিম দিনগুলোতেও যখন স্বাস্থ্য খুব খারাপ হয়ে যায়, তখন তাকে 3 দিন 3 রাত জরুরি বিভাগে নিতে হয়। যখনই ঘরে ফিরে আসতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, কখনো তাহাজ্জুদ পরিত্যাগ করতেন না। একদিন হাসপাতাল থেকে আসলেন আর ফজরের নামাজ পড়ে প্রস্তুতি নিয়ে অফিসে চলে যান। যখন তাকে বাধা দেওয়া হতো, বলতেন যে এটি একজন ওয়াকফ জিন্দেগির কাজ আর আমার কাজ থেকে আমাকে বিরত রেখো না। তার ছেলে নাসির ইসলাম মুরব্বী সিলসিলা তিনি বলছেন, যখন থেকে আমার জ্ঞান হয়েছে, বাবাকে সর্বদা তাহাজ্জুদে অভ্যস্ত দেখেছি আর আনুগত্যের উন্নত মানে পেয়েছি। জামাতের ছোট বড় যে কোনো পর্যায়ের কর্মকর্তাই হোক, তাদের আনুগত্য করতেন। দৈনিক সাদকা ও খায়রাত দেয়া, সাদকা করা ও খায়রাত করা তার দৈনন্দিন রীতি ছিল। দিনের কাজ দিনেই করতেন। খুবই মিশুক প্রকৃতির মানুষ ছিলেন এবং তবলিগে খুব আগ্রহ রাখতেন। তিনি বলেন, খাকসার পিতাকে নামাজে যাওয়ার সময় বা ফেরত আসার সময় বা প্রাত ভ্রমণের সময় বা সফরের সময়, আফ্রিকায় বা কোনো হোটেলে বসে খাবার খাওয়ার সময় বা বিশ্রামাগারে অপেক্ষারত অবস্থায় পুলিশের কর্মকর্তাই হোক বা সেনা কর্মকর্তা, যাদের সাথে সাক্ষাৎ হতো তাদের তবলিগ করতেন এবং কোনো সুযোগ হাতছাড়া করতেন না। কোথাও কোনো মানুষকে দেখলে আমরা বলতাম যে এখন আমাদের বাবা এই ব্যক্তিকে দেখেছেন, এ ব্যক্তি আব্বার হাত থেকে বাঁচতে পারবে না, তাকে তিনি তবলিগ করেই ছাড়বেন। এরপর তার এক ছেলে বলেন, বাবা বলেছেন আফ্রিকায় তাবলিগের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেখা দেয়, একবার অনেক দোয়া করেছি, তাহাজ্জুদ পড়ার পর সেজদায় আওয়াজ শুনতে পাই, আমার প্রকৃতিতে ব্যর্থতার কোনো উপাদান নেই। তিনি বলেন পরবর্তী দিন তাবলিগের ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা ছিল তা দূর হয়ে যায়। যা হোক, তার সম্পর্কে অনেক মানুষ বিভিন্ন ঘটনা লিখে পাঠিয়েছে, আর প্রত্যেকে এটি লিখেছে যে মরহুম মেশুক ছিলেন বিনয়ী ছিলেন, দোয়াকারী ছিলেন, খেলাফতের সাথে মরহুমের সুদৃঢ় সম্পর্ক ছিল এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা দয়ার আচরণ করুন, মরহুমের পদমর্যাদা উন্নত করুন, তার সন্তান সন্ততিকে তার পূর্ণ কর্মগুলো ধরে রাখার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله إبعاد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ